আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি, কেননা প্রভু আরেকটি সুযোগ আমাদের দিয়েছেন যেন আমরা আজকে পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানার আরেকটি পাঠ আমরা সম্পন্ন করতে পারি। ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন বিগত পাঠগুলোতে যে আমরা সুন্দরভাবে আলোচনা করেছি, এবং আমি বিশ্বাস করি এই আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেকেই উপকৃত হচ্ছি। আজকের পাঠ আলোচনা করার পূর্বে আমরা গান এবং প্রার্থনা করব। প্রথমে আমরা একটি কোরাস গান করব, তারপরে আমরা প্রার্থনা করব, এবং পরবর্তীতে আমরা আমাদের আলোচনা শুরু করব। আসুন আমরা একটি গান করি।
চলো 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 ভাই সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনায় বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াশীল কর জয় দুঃখ ভয় ভাবনায়। চলো 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 ভাই সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনায় বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াশীল কর জয় দুঃখ ভয় ভাবনায়। মহিয়ান রাখো প্রাণ পূর্ণ প্রেম কর দান, দীপ্তি দাও মুক্তি দাও শান্তি দাও এ ধরায় লক্ষ্যে যাও অগ্রে যাও মহিমায়। চলো 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 ভাই সত্য পথে সবে যাই, সত্যময় ঈশ্বরের চালনায় বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়াশীল কর জয় দুঃখ ভয় ভাবনায়।
আমেন। আসুন আমরা প্রার্থনা করি।
প্রার্থনা যাই। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু, কেননা এই সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছ, তোমার মহিমা আমাদেরকে দেখতে দিয়েছ প্রভু। আমরা এই সময় আবার তোমার কাছে সমর্পিত হই প্রভু, এই সময় তোমার কাছে প্রার্থনা যাচনা করি প্রভু, যেন আমরা এই সুন্দর বাক্য নিয়ে আলোচনা করতে পারি, যেন আমরা নিজেরা বুঝতে পারি, এবং তোমার জ্ঞান দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দান করো, তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা দান করো, যেন আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারি, এবং যারা এই আলোচনা শুনবে তাদেরকে আমরা সুন্দরভাবে বোঝাতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে এই প্রার্থনা চাই।
আমেন। ধন্যবাদ দিচ্ছি যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। একটা ছোট কোরাস গান আমরা করেছি, বিশ্বাসে হইয়া বীর উন্নত রাখিয়া শির কর জয় দুঃখ ভয় ভাবনায়। একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে আমাদের বিশ্বাসের বীর হওয়া উচিত, এবং বিশ্বাসের বীর হয়ে যেন আমরা আমাদের দুঃখ, আমাদের ভয়, আমাদের ভাবনারূপ ভাবনা সকল জয় করতে পারি। এবং সেই বিশ্বাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বরের উপরে বিশ্বাসযোগ্যতা, এবং ঈশ্বর যে সমস্ত প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করেছেন সেই সমস্ত প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাগুলোর নিশ্চয়তা সম্পর্কে আমরা বাইবেল থেকে বিভিন্ন বিষয় আলোচনা করব। সো আসুন আজকে যে পাঠ আমাদের সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বরকে জানা, 28তম পাঠ আমরা আলোচনা করছি যে ঈশ্বরের মৌলিক বিশ্বাসযোগ্যতা, সেই বিষয় আমরা কথা বলব। সো বিশ্বাস বিষয়টা আসলে কি? বিশ্বাস বিষয়টা হচ্ছে একটা অনিশ্চয়তা, অনিশ্চয়িত বিষয়, বা যেটা আমরা বাইবেলের মধ্যে ইব্রীয় 11:1 মধ্যে আমরা সেটা দেখতে পাই, যার বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। সো এটা একটা অদৃশ্য বিষয় যেটা আমরা দেখতে পাই না বা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু এটা আমাদের প্রত্যেকের একটা হৃদয়ের অন্তরের একটা বিষয়, বিশ্বাসটা। এটা কেউ কখনো দেখাতে পারে না, কিন্তু অন্তরে বিশ্বাস করে। অন্তরে বিশ্বাস করার ফলে মানুষ পরিত্রাণ পায়, মুখে স্বীকার করার ফলে পরিত্রাণ পায়, হৃদয়ে বিশ্বাস করার ফলে ধার্মিকতা অর্জন করে, যেটা আমরা রোমীয় দশ অধ্যায় নয় এবং দশ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সো আজকের যে পাঠটি নিয়ে আমরা প্রথমে কথা বলব, নির্ধারিত বাইবেল পদ হচ্ছে মার্ক দুই অধ্যায় পাঁচ থেকে বারো পদ। এই দুই অধ্যায় পাঁচ থেকে বারো পদের মধ্যে আমরা একটা শক্ত বিশ্বাসের বিষয় বা সন্দেহ বিশ্বাসের বিষয় আমরা এখানে দেখতে পাব। আসুন আমাদের ভাই ডেভিড আনসারি, উনি এই অংশটি পাঠ করবেন।
তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু এই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এই যে ঈশ্বর নিন্দা করিতেছে, সে একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই।
এমন কখনো দেখি নাই, এখানে দুই তিন চার রকমের লোক উপস্থিত আছে যারা বলেছে এমন কখনো দেখি নাই। এরা ছিল নিরপেক্ষ ব্যক্তি, এরা ছিল দর্শক। আর এখানে যিনি প্রধান ছিলেন যীশু খ্রিস্ট, এবং যার সাথে কথোপকথন হচ্ছিল সে হচ্ছে সেই পক্ষাঘাতী রোগী, এবং যারা মনে মনে তর্ক করিতেছিল তারা হচ্ছে ফরিসি বা অধ্যাপকরা। এরা সবসময় ধর্মের নামে নিজেদেরকে ধার্মিক বলিয়া মনে করে, কিন্তু আসলে তারা ধর্মের লেবাস বা ধর্মের যে একটা বাহ্যিক যে বেশভূষা সেটাই তারা পরিধান করে। সো লম্বা লম্বা কাপড় পরে, লম্বা টুপি পরে, লম্বা টুপি পরত, অনেক বড় দাড়ি পাশ দিয়ে, তাদের কানের পাশ দিয়ে লম্বা চুলের ঝুলি, ইত্যাদি হচ্ছে তাদের ধর্মীয় লেবাস। এবং এই ধর্মীয় পোশাক এবং তাদের ধর্মীয় যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো তারা ব্যবহার করে নিজেদেরকে ধার্মিক বলে মনে করত। কিন্তু রোমীয় দশ অধ্যায় দশ পদের মধ্যে যেটা লেখা রয়েছে যে হৃদয়ে বিশ্বাস করার ফলে ধার্মিক হওয়া যায়, পোশাক পরলে ধার্মিক হওয়া যায় না। এবং এই ফরিসিরা মনে মনে, এখানে যীশুখ্রিস্টের বিষয় বা যীশুখ্রিস্ট হচ্ছেন এখানে মূল চরিত্রের বিষয়, এবং তিনি বুঝতে পারলেন যে লোকেরা তিনি যে কথা বলেছেন যে বৎস তোমার পাপ ক্ষমা হল, এই বিষয় নিয়ে তারা নানা রকম জল্পনা কল্পনা করতে লাগল এবং তর্ক বিতর্ক করতে লাগল মনে মনে। এবং যীশু তাদের অবস্থা, মনের অবস্থা তিনি আত্মাতে বুঝতে পারলেন এবং বললেন, তোমরা মনে মনে কেন এত তর্ক করছ, কেন তর্ক করছ? পাপ ক্ষমা করা হল এটা বলা সহজ, নাকি উঠো তোমার শয্যা তুলিয়া লও সেটা সহজ? হয়তো ফরিসিরা বা অন্য লোকেরা ওইটাই দেখতে চেয়েছিল যেটা তারা দেখতে পারে, কিন্তু পাপ ক্ষমা করার বিষয়টা এটা হচ্ছে ঈশ্বরের একটা ক্ষমতা, এটা মানুষের উপরে দেখা যায় না। তবে হ্যাঁ, দেখা যায় কিছুটা কিছুটা দেখা যায়, মানে জীবনের চরিত্র এবং দৈনন্দিন জীবন দেখে মানুষ উপলব্ধি করতে পারে যে এই লোকটা পাপে জীবনযাপন করছে নাকি ধার্মিকতায় জীবনযাপন করছে। এবং যীশু প্রথমে যে কাজটা, প্রথম হচ্ছে আমাদের পাপ ক্ষমা। আমাদের যদি পাপ ক্ষমা না করা হয়, আমরা যতই নিজেদেরকে ধার্মিক মনে করি বা নিজেদের সাজ সজ্জায় আমরা নিজেদেরকে সাজিয়ে রাখি, কিন্তু আমাদের ভিতরে যদি পাপ থাকে তবে আমরা সেই চুনকাম করা কবরের মতো। আমাদের ভিতরে সেই পাপ, সেই অন্ধকার, সেই পচা দুর্গন্ধময় পরিবেশ পরিস্থিতি অবস্থান করে। সেই জন্য যীশুখ্রিস্ট প্রথমে তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে পাপ ক্ষমা। সো পাপ ক্ষমা করার ক্ষমতা যীশুর আছে, এবং সেইটাই সেই জন্য তিনি সেই কথা বলেছেন যে তিনি উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও। এটা তিনি দ্বিতীয়বারে বলেছেন। প্রথম হচ্ছে পাপ ক্ষমা করা হল, এবং দ্বিতীয়বার বললেন যে উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও। এইটা তিনি বলেছিলেন যেন লোকেরা জানতে পারে যে যীশু একটা অদৃশ্য একটা কথা বলছেন। পাপ ক্ষমা করা হলো কি হলো না সেটা তো লোকেরা দেখতে পাচ্ছে না, কিন্তু যীশুর যে পাপ ক্ষমা করার ক্ষমতা আছে, মনুষ্যপুত্রের পাপ ক্ষমতা ক্ষমা করার ক্ষমতা আছে, আর সেটাই আমরা এই মার্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং যীশু তিনি এই দুটো ক্ষমতা দেখাইলেন, যে শুধু তার পাপ ক্ষমা করা না, তিনি জাগতিক কোনো কাজ করা ক্ষমতাও তার আছে। সেই জন্য তিনি বলেছিলেন উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও। এখানে আমরা জানি যে আসলে সেই ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা ঘটে ছিল, সে উঠে দাঁড়ালো, সে উঠে দাঁড়ালো এবং সে তার শয্যা বিছানা তুলে সে হাঁটা শুরু করল
সকলের সাক্ষাতে,
এবং এইটা সকলে দেখতে পেল, কারণ তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও, আর তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। সকলের সাক্ষাতে খাট মাথায় করে শয্যা তার যা কিছু ছিল সবকিছু মাথায় তুলিয়ে নিয়ে সকলের সামনেই চলিয়া গেল। এতে লোকেরা, এখানে বলা হচ্ছে যে এটা দেখে লোকের আশ্চর্যজনিত হল, যে আর তারা মনে মনে বলতে লাগলো, প্রকাশ্যে বলতে লাগলো, এমন কখনো দেখি নাই, এমন কখনো দেখি নাই। তাই যার এমন ক্ষমতা আছে, 38 বছর ধরে যে লোকটি পুকুরের পারে পড়েছিল সেই লোকটাকে যে বলতে পারে উঠো তোমার শয্যা তুলিয়া চলিয়া যাও, আর এই কাজ যে করতে পারে সে কি না করতে পারে, অবশ্যই সে পাপ ক্ষমা করতেও পারে, কারণ সে ঈশ্বরের পুত্র। কারণ পাপ ক্ষমা করার ক্ষমতা কেবলমাত্র ঈশ্বরের পুত্র মনুষ্যপুত্রের আছে। হ্যাঁ, সেই পাপ ক্ষমা করার ক্ষমতা ঈশ্বর দেওয়া হল, ঈশ্বর যীশুকে দেওয়া হল। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি একটা অ্যাডভান্স ক্ষমা তিনি করেছেন ক্রুশের উপরে, তারপরে তিনি সৈন্যদের উপরে, যে সৈন্যরা শত্রুরা তাকে ক্রুশে দিয়েছিল তাদেরকেও তিনি সেই পাপ ক্ষমার কথা বলেছিলেন, যে পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে জানে না। আমার মনে হয় সেই ফরিসিরা, সদ্দুকিরা, অধ্যাপকরা আসলে তারাও জানে না যে যীশুখ্রিস্ট কে। যীশুখ্রিস্ট যে ঈশ্বরের পুত্র তা তারা বিশ্বাস করে না। এবং রোমীয় 10 অধ্যায় সেই 9-10 পদের মধ্যে আমরা দেখতে পাই যে যদি তুমি যীশুকে মুখে বলিয়া স্বীকার করো, যীশুকে যদি তুমি যীশুকে মুখে বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, একটা মুখে স্বীকার করা আর একটা হৃদয়ে বিশ্বাস করা, হৃদয়ে বিশ্বাসটা দেখা যায় না আর মুখে বিশ্বাসটা শোনা যায় বা দেখা যায়। যখন কেউ প্রকাশ্যভাবে এক জায়গায় দাঁড়িয়ে সে ঘোষণা করে, কথা বলে, সাক্ষ্য দেয়, তখন সেটা মানুষ দেখতেও পারে, শুনতেও পারে, কিন্তু হৃদয়ে বিশ্বাস করা এইটা কিন্তু খুবই দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় হৃদয় বিশ্বাস করা। আজকের পৃথিবীতে অনেক লোক আছে যারা শুধু মুখে সাক্ষ্য দেয় বা স্বীকার করে, কিন্তু হৃদয়ে তারা বিশ্বাস করে না, হৃদয়ে বিশ্বাস খুব কমই করে। আর সেই জন্য আমরা এখানে দেখতে পাই যে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। যে কেহ তাহার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, আর যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। এখন আমরা এই রোমীয় দশ অধ্যায় ১৩ পদের মধ্যে আমরা দেখতে পাই, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। এখন প্রভুর নামে ডাকতে হলে, প্রভুকে ডাকতে হইলে তার উপর কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না করলে তো কেউ কাউকে ডাকে না। পৃথিবীতে অনেক মানুষ আছে বিভিন্ন দেব দেবতা বিভিন্ন ব্যক্তির উপরে বিশ্বাস করে, বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয়ের উপরে বিশ্বাস করে। সো বিশ্বাস জিনিসটা আসলে হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটা একটা অদৃশ্য বিষয়। যেমন আমরা ইব্রিয় ১১ অধ্যায় ১ পদের মধ্যে পড়েছি যে অদৃশ্য বিষয়ের প্রকাশ প্রাপ্তি, প্রমাণ প্রাপ্তি। সো অদৃশ্য বিষয় যেটা আমরা দেখতে পাই না
কিন্তু তার প্রমাণ,
কিন্তু তার প্রমাণ এই বাইবেলের মধ্যে রয়েছে। আর সেই প্রমাণের স্বরূপ আমরা যোহন ১ অধ্যায় ১২ পদের মধ্যে যেমন লেখা রয়েছে যে তবে যতজন তার নামে বিশ্বাস করিয়া তাহাকে গ্রহণ করিল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করিলেন, তাকে বিশ্বাস করিল। সো বিশ্বাস করা, আজকের পৃথিবীতে কতজন লোক প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, কতজন লোক? এর অবস্থা হয়তো অনেকে নিজেদেরকে ধার্মিক বা নিজেদেরকে খ্রিস্টান বলে স্বীকার করে, কিন্তু অন্তরে কি সত্যিকারভাবে তারা বিশ্বাস করে? হয়তো করে না, যার কারণে হয়তো মানে তারা নিজেদেরকে ধার্মিক বলে দেখায় কিন্তু আসলে তারা ধার্মিক নয়। সো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সো প্রভু যীশু খ্রিস্টের পাপ ক্ষমা করার ক্ষমতা আছে। সো পাপ ক্ষমার ব্যাপারে এখানে যে খাটিয়ায় শয্যায় খাটিয়ায় যে লোকটি শুয়ে ছিল তার মধ্যে কি কোনো বিশ্বাস দেখা যাচ্ছে?
অবশ্যই দেখা যাচ্ছে।
তার কারণ
সে সুস্থ হয়ে গেছে এবং তার বিছানা নিয়ে সে উঠে চলে যেতে পারছে।
বিছানা নিয়ে যদি সে যীশুকে বিশ্বাস না করত, যীশুর কথার উপর বিশ্বাস না করত, তবে সে কি উঠতে চেষ্টা করত? সে তো বলতো যে কি বলে উনি, আমি এত বছর ধরে এখানে শুয়ে আছি, আমি নড়তে পারি না চড়তে পারি না, কেমন? সো উনি কি বলছে? সে চেষ্টাই করত না, সে শুয়েই থাকত। যেহেতু সে যীশুর কথার উপর বিশ্বাস করছে এবং বিশ্বাস করে সে
বিছানা নিয়ে উঠছে,
উঠে গেছে, উঠে উঠবার চেষ্টা করেছে এবং দেখতে পেল যে আসলে সে উঠে যেতে পারতেছে। আমরা জানি এলিও, এলিও সেই নামানকে বলেছিল যে নামানের কুষ্ঠ যখন হয়েছিল সে বলেছিল যাও জর্দনে গিয়া ৭ বার ডুব দাও, সে বিশ্বাস করে নাই তার কথা, তার বিশ্বাস ছিল না, সে বলছে হাই জর্দনের নদীতে গিয়ে কেন আমাকে ডুব দিতে হবে, এটা নোংরা পানি। তার বিশ্বাস কম ছিল। কিন্তু আমরা মসির জীবনে যদি দেখি তাহলে ঈশ্বর মসিকে যা কিছু করতে বললেন আর মসি সেটা করলেন। কি সাংঘাতিক বিশ্বাস ছিল যে তোমার হাতে যে যষ্টি আছে তা তুমি সমুদ্রে আঘাত করো, সমুদ্রের পানি দুই ভাগ হয়ে যাবে। আজকে যদি আমাকে বলা হয়, আপনাকে বলা হয় যে তোমার হাতে যে যষ্টি আছে সেটা পানির মধ্যে ফেলায় দাও, দেখি রক্ত হয় কিনা, বা নিচে ফেলে দাও সর্প হয় কিনা,
পাথরে আঘাত করো,
পাথরে আঘাত করো পানি বের হয়ে যায় কিনা। সো আমরা বিশ্বাসে দুর্বল, কিন্তু সেই মসির জীবনের বিশ্বাস, সেই অব্রাহামের বিশ্বাস, সেই দাউদের বিশ্বাস, দাউদ পলিষ্টিয়দেরকে আঘাত করার জন্য তিনি ঈশ্বরকে ৩বার জিজ্ঞাসা করলেন, প্রভু আমি কি আঘাত করব, আর ঈশ্বর তাকে উত্তর দিলেন, উঠিয়ে যাও, যাও। সো যেটা আমরা দেখতে পাই যে বিশ্বাস, এটা আগে ঘটবে না, আগে আমাদের বিশ্বাস দরকার। সেই জন্য বলা হচ্ছে অদৃশ্য বিষয়। যেমন প্রভু যীশু খ্রিস্ট যোহন 14 অধ্যায় তিনি 1-2-3 পদের মধ্যে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি না, স্থান প্রস্তুত করা হলে পরে আমি আবার আসব, তোমাদিগকে নিয়ে যাব।
কোথায় স্থান,
কোথায় স্থান, তিনি কখন আসবেন, আমি কি জীবিত থাকবো কিনা। তারপরে তিনি বলছেন আমি যেখানে থাকি সেখানেও তোমরা থাকবা। সো যারা প্রকৃত বিশ্বাসী তারা সেই প্রতিজ্ঞার উপরে, কারণ আমাদের বিষয় হয়েছে যে নিশ্চয় প্রতিজ্ঞাগুলোর নিশ্চয়তা,
অদৃশ্য প্রতিজ্ঞার প্রতি
কেমন। সো এটা হচ্ছে অদৃশ্য প্রতিজ্ঞা, ভবিষ্যতে ঘটবে। যেমন আমরা দেখতে পাই যে জিরোমিয়র মধ্যে দিয়ে, জিসাইয়র মধ্যে দিয়ে, মিখা ভাববাদীর মধ্যে দিয়ে যে সমস্ত ভাববাণী করা হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 600-700 বছর আগে যে সমস্ত ভাববাণীগুলো করা হয়েছিল যে এক মসীহ আসবেন, এবং সেই প্রতিজ্ঞাগুলো প্রত্যেকটি প্রতিজ্ঞাই পূর্ণ হয়েছে। অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিল তোমার বংশ আকাশের তারাগণের ন্যায়, সমুদ্রের বালুর ন্যায়, এবং তোমাদেরকে আমি দুগ্ধমধু প্রবাহী দেশে নিয়ে যাব। যতগুলো প্রতিজ্ঞা তিনি করেছিলেন প্রত্যেকটি প্রতিজ্ঞার উপরে তারা বিশ্বাস করেছিল। যতদিন তাদের বিশ্বাসের মধ্যে দুর্বলতা ছিল ততদিন তারা সেই প্রান্তরে ঘোরাফেরা করছিল। 40 বছর তাদের ঘোরাফেরা করা দরকার ছিল না, তাদের বিশ্বাসের মধ্যে দুর্বলতা ছিল, বিশ্বাসের অভাব ছিল, যার জন্য তাদেরকে ঘুরতে হয়েছিল। ঘুরতে 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 হয়তো 2 সপ্তাহ জার্নি তাদের 40 বছর লেগেছিল, কারণ বিশ্বাসের অভাব। ঈশ্বর আমাদের বিশ্বাস দেখতে চান। আমরা যাকোব পুস্তকের মধ্যে বিশ্বাসের অনেক বিষয় আমরা দেখতে পাব। আমরা একটু সেই যাকোব পুস্তক আমরা খুলব এবং সেখানে আমরা কিছু বিষয় আমরা দেখব। ঈশ্বরের প্রতিজ্ঞা, যেমন তিনি প্রতিজ্ঞা করেছেন যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয় সে যেন ঈশ্বরের কাছে চায়। তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে, কিন্তু সে বিশ্বাসপূর্বক ধৈর্য বিশ্বাসপূর্বক যাচনা করুক। এখানে কি বলা হচ্ছে?
বিশ্বাস,
বিশ্বাসপূর্বক যাচনা করা এবং ঈশ্বরের কাছে জ্ঞান চাওয়া। এই যে চাওয়াটা, এই চাওয়ার মধ্যে তো বিশ্বাস থাকতে হবে, হ্যাঁ ওনার কাছে চাইলে আমি পাব। অনেক সময় আমরা জাগতিকভাবে কোনো মানুষের কাছে কোনো কিছু চাই, কিন্তু চাওয়ার আগে, যাওয়ার আগে আমাদের একটা অগ্রেই বিশ্বাস থাকতে হবে যে আসলে এই লোকটা কি জেনারেস, তার মধ্যে কি অনেক জেনারসিটি আছে, নাকি সে দিবে কি দেবে না। মানুষ অগ্রেই তার সম্পর্কে স্টাডি করে, তারপরে তার কাছে যায়। সো ঈশ্বর কি জেনারেস, ঈশ্বরের মধ্যে কি সেই জেনারসিটি আছে, আমরা সেটা যাচাই করব কিভাবে? ঈশ্বরের বাইবেল বাক্যের মধ্যে দিয়া, ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করে। আমরা তিনি বলছেন যে তোমরা চাও তোমাদের দেওয়া যাইবে, কি বলছে? বিশ্বাসপূর্বক যাচনা করো। তারপরে বলছেন সন্দেহ না করু, সন্দেহ ছাড়া, কারণ সন্দেহ করলে কি হয়? এখানে বলা হচ্ছে যে সন্দেহ করে সে বায়ুতারিত সমুদ্রের তরঙ্গের তুল্য, যে সমুদ্র তীরে এসে মিশে যায়, সে তীরে এসে মিশে যায় আর তার কোন অস্তিত্ব থাকে না। তারপরে আবার লেখা আছে যে বাষ্প, তারপরে লেখা আছে যে বিশ্বাস আমাদের সেই কুয়াশার মতো, না হ্যাঁ কুয়াশার মতো, বাষ্পর মতো উঠিয়া যায়, উড়িয়া চলিয়া যায়, থাকে না। আমাদের জীবনে যদি সেই বিশ্বাস যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা প্রভুর উপর আমাদের বিশ্বাসটা নাই। কারণ এই যে খাটিয়ায় সজ্জায় স্বর্ণ যে রুগীটি ব্যক্তি সে বিশ্বাস করল, বিশ্বাস করল যে আসলে যিনি বলেছেন তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র বিশ্বাস করেছিল। আমরা যদি যোহন ১১ অধ্যায় দেখি, যোহন ১১ অধ্যায়ের মধ্যে যে ঘটনাগুলো আছে, সেই যোহন ১১ অধ্যায় আমরা সেই মার্থার, যিশু বললেন যে আশ্চর্য কাজ তুমি দেখতে পাবে, সে আবার উঠবে, কিন্তু মার্থা বলল কি, হ্যাঁ প্রভু আমি জানি যে শেষ দিনে মৃত ব্যক্তিরা পুনর্থিত হবে, শেষ দিনে। কিন্তু মার্থা জানত না যে এই মুহূর্তে, এই মুহূর্তে যিশু খ্রিস্ট তাকে উঠাতে পারেন। আমরা যদি সেই যোহন ১১ অধ্যায় থেকে আমরা আলোচনা করি, ৪০ পদের মধ্যে লেখা আছে এবং ২৫ পদের মধ্যে লেখা আছে যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে, এবং এই লাশার মরি আছে কিন্তু সে জীবিত হল। এবং ৪০ পদের মধ্যে লেখা আছে, আমি কি তোমাকে বলি নাই যদি বিশ্বাস করো, ৪০ পদে কি লেখা আছে আমরা একটু শুনি।
যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে? তখন তাহারা পাথরখানা সরাইয়া ফেলিল। পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিত তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ, আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো, কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে ইহাদের নিমিত্তে এ কথা কহিলাম, যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ইহা বলিয়া তিনি উচ্চস্বরে ডাকিয়া বলিলেন, লাশার বাহির হইয়া আসো,
লাশার বের হয়ে আসো। উচ্চস্বরে মানে কি? উচ্চস্বরে মানে চিৎকার করে বলছেন, স্বর্গের দিকে উর্ধ্ব মুখে দৃষ্টিপাত করে তিনি বলছেন, লাশার বের হয়ে আসো। লাশা কি বের হয়ে আসছিল?
আসছিল,
আসছিল। আর যিশু মার্থাকে বলেছিলেন, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। ভাই বোনেরা, যদি আজকে আমরা বিশ্বাস করি, প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করি, তবে ঈশ্বরের মহিমা
আমরা দেখব,
আমরা দেখতে পাব। আজকে সকালে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, কেমন সকালে একটা পোস্ট দিয়েছিলাম যে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন যদি আমরা বিশ্বাস করে তাকে আমাদের সামনে রাখি, তাকে আমাদের সামনে রাখি এবং তার আদেশগুলো পালন করি, তার যে আদেশ আছে সেগুলো যদি আমরা পালন করি আর তাকে আমরা সামনে রাখি তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। এটা একটা প্রতিশ্রুতি, এটা একটা প্রতিজ্ঞা। এখানে আজকে আমরা প্রতিজ্ঞার বিষয়ে করছি এবং এটা ছিল সেটা একটা প্রতিজ্ঞা যে আমরা যদি ঈশ্বরকে সামনে রাখি আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। ঈশ্বরকে সামনে রাখার অর্থ কি? আমার জীবনের প্রাধান্য, আমার জীবনের প্রথম স্থান যদি আমরা ঈশ্বরকে দিয়ে থাকি তাহলে আমরা ঈশ্বর আশীর্বাদ পাব। সেখানে আমরা মতি ৬ অধ্যায় ৩৩ পদের মধ্যে যেমন লেখা আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, প্রথমে, প্রথমে মানে সর্বপ্রথমে তাহাকে স্থান দাও, হ্যাঁ, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। সো এখানে আমরা দেখতে পাই যে প্রথমে যদি আমরা ঈশ্বরকে স্থান দেই, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা ঈশ্বরের গৌরব মহিমা দেখিতে পাইব। সেই জন্য তিনি বলছেন পুনরুত্থান ও জীবন। এই কথার মানে কি? আমি পুনরুত্থান ও
জীবন,
জীবন অর্থাৎ যিশুর হাতে রয়েছে সেই জীবন এবং তার হাতেই রয়েছে পুনরুত্থান, আমাদের জন্ম এবং আমাদের মৃত্যু, পুনরুত্থান সমস্ত কিছু ঈশ্বরের হাতে রয়েছেন। তাই তিনি বলছেন যে আমি সেই পুনরুত্থান ও জীবন। সো যদি আমরা তাহাতে বিশ্বাস করি তিনি বলছেন মরিলেও সে জীবিত হবে। এইটার অর্থ হচ্ছে যিশু যদি তার দৈহিক জীবনে উপস্থিত থেকে তিনি যদি এই কাজটি করে থাকেন যে একজন চার দিনের মৃত ব্যক্তি যে পচে গয়ে, আমরা যদি যোহন ১১ অধ্যায় আমরা পড়ি সম্পূর্ণ বিষয়টা, তখন আমরা দেখতে পাব যে চার দিনে একটা মৃত ব্যক্তি সে পচে গলে যায়, চার দিন সুস্থ স্বাভাবিক থাকে না স্বাভাবিকভাবে। সো যদি না থাকে সেই পচা গলা দেহটাকে, যিনি বলেন লাশার বের হয়ে আসো, আর সাথে সাথে বের হয়ে আসার অর্থ মানে এই যে তিনি এই দেহে থাকতেই তিনি যে মৃতকে জীবন দিয়েছেন, তিনি যখন এখন তিনি সবাই বিশ্বাস করে যে তিনি এখন স্বর্গে আছেন এবং সেই স্বর্গে যে থাকতে পারেন, সে ডাক দিলে লোকেরা যে তার কাছে উত্থিত হবে না এমন কোন বিশ্বাস আছে? আমরা যদি প্রথম থেসালোনিকের ৪ অধ্যায় দেখি যে তিনি আসবেন প্রভু মেঘরথে, আসবেন প্রভু মেঘরথে, তিনি যখন আসবেন তখন কি হবে অবস্থা? সমস্ত বিশ্বাসীরা, সমস্ত মৃত ব্যক্তিরা, বিশ্বাসীরা তারা জাগরিত হবে এবং যারা জীবিত থাকবে তারাও রূপান্তরিত হবে এবং সকলে প্রভুর সাথে, প্রভুর সঙ্গে তারা স্বর্গে স্বর্গান্বিত হবে, যেন সতত সতত অলওয়েজ তার সাথে
থাকতে পারে,
থাকতে পারে। আর সেটাই হচ্ছে আমাদের অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি এবং সেটাই হচ্ছে আমাদের সেই বিশ্বাস যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই প্রতিজ্ঞা করেছেন এবং সেই প্রতিজ্ঞাগুলোর নিশ্চয়তা দান। আর সেই নিশ্চয়তার বিষয়গুলো আমরা বাইবেলে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট, বিশ্বাস আমাদের জীবনে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন যখন ৩ অধ্যায় ১৬ পদের মধ্যে কি লেখা রয়েছে,
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহাতে বিশ্বাস করে,
যেন
যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
হ্যাঁ, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। আমরা দ্বিতীয় পিতর ৩ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে আসলে যীশু খ্রিস্ট, কেহ কেহ মনে করে যে প্রভু কি করছেন, দেরি করছেন। আসলে কি প্রভু দেরি করছেন? না, দেরি করেন না, তিনি ধৈর্য ধরছেন যেন সকল লোক তাকে বিশ্বাস করে, কারণ এখনো অনেক লোক তাকে বিশ্বাস করে না। সুতরাং যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অর্থাৎ আমরা যেন ধ্বংস হয়ে না যাই আমরা, কারণ অনেক লোক আছে মৃত্যুর পরে কি আছে, মৃত্যুর পরে অনেকে মনে করে কিছু নাই, আসলে সবকিছু ফাঁকা, কিন্তু মৃত্যুর পরে যে কিছু আছে এটাও এটাও সম্পূর্ণ বিশ্বাসের বিষয়, এটা অদৃশ্য প্রমাণ,
অদৃশ্য বিষয়ে প্রমাণ।
হ্যাঁ, সো অদৃশ্য বিষয়ের উপরে যখন আমরা বিশ্বাস করি সেই বিশ্বাস, সো বিশ্বাসের যে সংজ্ঞা সেটা আমরা দেখতে পাচ্ছি ইব্রিয় ১১ অধ্যায় ১ পদের মধ্যে, যে বিশ্বাস আমাদের করতে হবে, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এবং আমরা যদি সেই যখন ৩ অধ্যায় ১৬ পদ থেকে ৩৬ পদ পড়ি, ৩৬ পদের মধ্যে আমরা দেখব যদি আমরা বিশ্বাস না করি, কেমন ৩৬ পদের মধ্যে আছে যে আমরা যদি বিশ্বাস না করি তবে সেটার ফলাফল, সেটার ফলাফলও আমরা সেখানে দেখতে পাচ্ছি, যে ৩৬ পদের মধ্যে এই কথা বলা হয়েছে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, দ্যাট মিন্স বিশ্বাস করে না, অমান্য করে কি, সে জীবন দেখিতে পাইবে না। কোন জীবন?
অনন্ত জীবন।
অনন্ত জীবন বলতে তার কাছে কিছু থাকবে না, সে দেখবে অনন্ত নরকের জীবন, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপর অবস্থিতি করে, দ্য র্যাথ অব গড উইল রিমেইন অন হিম। সো ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে, হোয়াট এ ডেঞ্জারাস বিষয় না, যে ঈশ্বরের পুত্রের উপরে যারা বিশ্বাস করে না। আমরা যখন ৩ অধ্যায় ১৬ পদের মধ্যে সুন্দর বিষয় দেখতে পাই, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, আর এখানে বলা হচ্ছে ৩৬ পদের মধ্যে যে কেহ বিশ্বাস করে না, তার উপরে ঈশ্বরের ক্রোধ থাকবে এবং সে কখনো সেই জীবন অনন্ত জীবন দেখিতে
পাইবে না,
পাইবে না। সো 3:16 এবং 3:36 মধ্যে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাসের যে সমস্ত প্রমাণ গুলো রয়েছে সেগুলো যেন আমরা একটু চিন্তা করি যে আমরা যদি বিশ্বাস না করি আমাদের কি হবে। তারপরে আমরা যদি যখন 6:35 পড়ি সেখানে লেখা আছে, যীশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। আমি কি সেই জীবন
খাদ্য?
যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। হ্যাঁ, তিনি এই কথা বলেছিলেন সেই সমরীয় নারীকে, তিনি সেই কথা বলেছিলেন সমরীয় নারী। আমরা জানি যে সে জল তুলতে এসেছিল এবং জল তোলার সময় যীশু খ্রিস্ট সেই সমরীয় নারীকে তিনি বলেছিলেন যে জল আমি তোমাকে দিব, সে জল খেলে পরে তোমার আর কখনো পিপাসা লাগবে না। অর্থাৎ সেই জীবন জল, সেই জীবন জল দেওয়ার প্রতিজ্ঞা তিনি তাকে করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। ওয়াও, যখন 4:14 মধ্যে সেই কথা লেখা আছে, আমি তোমাকে যে জল দিব তা তোমার জীবনে সেই অনন্ত জীবনের ফোয়ারা হবে, সব সময় উঠবে এবং তোমার কখনো পিপাসা পাবে না। তখন সেই স্ত্রী লোকটি, সেই স্ত্রী লোকটি সমরীয় লোকটি তখন কি বলল, মহাশয় মহাশয় স্যার, তাইলে আমাকে সেই জল দিন যেন আমার আর কুয়ার কাছে আসতে না হয়। মহিলাটি মনে করেছিল যে এটা মনে হয় একটা লিটারাল জল, যে জল খেলে মানে আর কখনো আমাকে কুয়ার কাছে আসতে হবে না। কিন্তু যীশু যে জলের কথা, যীশু যে অনন্ত তৃপ্তির কথা, অনন্ত পিপাসা নিবারণের যে বাক্য তিনি দিতে যাচ্ছিলেন সেটা সে হয়তো তখনই বুঝতে পারে নাই, কিন্তু পরে সে বুঝতে পেরেছিল। কারণ সে অনেককেই ডাকিয়ে এনেছিল, না অনেককে তার কাছে নিমন্ত্রণ, যীশুর কাছে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছিল। আর কলসি ফেলিয়া, সে কলসি নিয়ে গিয়েছিল, কলসি ফেলিয়া বাইবেলে লেখা আছে, আমরা যদি 27 থেকে আমরা দেখি 27-28-29 মধ্যে সে অনেক লোককে সে ডাকিয়ে নিয়ে এসো গ্রাম সহ। এবং এই সমরীয় নারীকেই বাইবেলের মধ্যে যদি আমরা প্রচারক বা প্রচারিকা, এই সমরীয় নারী প্রথম প্রচারিকা যে অনেককে যীশুর কাছে নিয়ে এসেছিল, আর তার যীশুর উপর বিশ্বাস, নারী প্রচারিকা, হ্যাঁ, সবচেয়ে বড় এভাঞ্জেলিস্ট ছিল এই সমরীয় নারী, এবং তিনি তার সমস্ত গ্রাম সহ, আমরা একজনকে আনতে আমাদের খবর হয়ে যায় না, কিন্তু এই সমরীয় নারী সে সমস্ত গ্রাম সহ নিয়ে আসছে এবং তারা সকলে তার কথা শুনল এবং তাকে বিশ্বাস করল। যীশু তাহাদিগকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি। যিনি আমাকে পাঠাইয়াছেন যারা তা আমাতে বিশ্বাস করে সে তাকেও বিশ্বাস করে, ঈশ্বরকেও বিশ্বাস করে। সুতরাং আমরা বিশ্বাস এবং বিশ্বাসের প্রত্যাশার বিষয় আমরা অনেকগুলো পথ আমরা দেখতে পাচ্ছি। আমরা মার্ক 10:52 মধ্যে আমরা দেখতে পাব যে যীশু একজনকে বলেছিলেন, মার্ক 10:52 মধ্যে আমরা সেটা দেখব, 10:52 মধ্যে সেখানে লেখা রয়েছে, যীশু তাহাকে বলিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। সো অন্ধবর্তীয়মকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি চাও, তিনি বলছিলেন আমি যেন দেখিতে পাই। কেমন সে চিৎকার করে, কিন্তু তার সঙ্গে যারা ছিল তার শিষ্যরা অন্যরা কেমন, তারা তাকে একজন অন্ধ ভিক্ষুক হিসাবে দেখতে পাচ্ছিল।
কিন্তু যিশু তাকে অন্ধভিক্ষুক হিসাবে দেখে নাই। হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। কোন বিশ্বাস ছিল সেখানে?
অবশ্যই
ছিল, বিশ্বাস ছিল। হে দাউদ সন্তান, কারণ বাইবেলের মধ্যে আছে যে দাউদ কুলে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এবং এই অন্ধ বর্তিময় তিনি এই কথা বলছেন যে হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করুন। যদিও তাকে লোকেরা ধমক দিল, চুপ থাকো, কিন্তু তথাপি ওতে সে চেঁচাইতে চেঁচাইতে বলিতে লাগিল। আর তখন যিশু থামিয়া গেলেন, অন্ধকে ডাকিয়া বলিলেন, ওহে সাহস কর, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়ে উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে বলিলেন, তুমি কি চাও, আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বুনি, আমি যেন দেখিতে পাই। এইটুই ছিল তার প্রার্থনা, আমি যেন দেখিতে পাই। সো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই বিশ্বাসের, সেই অন্ধবর্তিময় সে কি করেছিল? সে বিশ্বাস করে বলছিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, এবং সে চিৎকার করছিল। যদিও তার পাড়া প্রতিবেশী, তার সঙ্গের লোকেরা তাকে ধমক দিয়েছিল, থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তথাপিও সে আরো বেশি চিৎকার করেছিল। আজকে আমাদের জীবনে যদি আমরা ঈশ্বরকে আরো ডাকি, অনেক পাড়া প্রতিবেশী, অনেক পারিপার্শ্বিকতা হয়তো সেই ডাকার সময় আমাদের দিচ্ছে না, কিন্তু যদি আমরা ডাকতে থাকি, প্রভু যীশু খ্রিস্ট তিনি ফিরিয়া তাকাবেন, যেমন তিনি বর্তিময়ের দিকে ফিরিয়া তাকাইলেন এবং তিনি বলছিলেন, তুমি কি চাও? আজকে যদি আমরা বিশ্বাস করে প্রভু যীশুর কাছে কিছু চাই, তিনি আমাদেরকে তা দিবেন। আমরা যোহন 14 অধ্যায় শেষের দিকে যদি আমরা দেখি এবং বেশ কয়েকটা জায়গার মধ্যে আমরা সেই বিষয়ে আমরা দেখতে পাব যে আমরা যখন চিৎকার করি, আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন তার কাছে কিছু চাই, তখন তিনি আমাদের কাছে আমাদেরকে তা প্রদান করেন। তিনি বিশ্বাস করে তিনি লেখা বলেন, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। অন্ধবর্তিময় তিনি সেটা করেছিলেন, যখন 14:14 কেমন যাচনা, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রের মহিমা। সো 13:14 মধ্যে আমরা সেই সকল আশ্চর্য আশ্চর্য কাজ দেখিতে পাই যে আমরা যদি বিশ্বাস করি। কারণ 12 মধ্যে লেখা আছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও তাহা করিবে, এমনকি এ সকল হইতে আরো বড় বড় কার্য সে করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমরা বিশ্বাস করি তিনি পিতার নিকটে আছেন, পিতার দক্ষিণ পার্শ্বে তিনি উপবিষ্ট আছেন, এবং এটা হচ্ছে অদৃশ্য বিষয়। যদি আমরা দেখতে পাই না, 2000 আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, আমরা তাকে দেখতে পাইনি, বা তার আগে যীশু খ্রিস্টের জন্মের আগে তারা অনাগত যীশু খ্রিস্টের ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছে, তারাও দেখে নাই। আজকে আমরা আগত যীশুকেও আমরা দেখি নাই, কিন্তু আমরা শুধু বাক্য পাঠ করছি এবং তাহাতে বিশ্বাস করছি। সো আগত এবং অনাগত সকলেই সেই যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছে। যীশু খ্রিস্ট আদিপুস্তক 3:15 মধ্যে তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি সেই সর্পের মস্তক, শয়তানকে চূর্ণ করবার মতো একজনকে পাঠিয়ে দেবেন বা পাঠাবেন। এবং আমরা যীশু পুস্তক মাইকার মধ্যে, মিখার মধ্যে আমরা যীশু খ্রিস্টের প্রতিজ্ঞার বিষয়, যীশু খ্রিস্টের আগমনের প্রতিজ্ঞার বিষয় আমরা দেখতে পাই, এবং সেই বিশ্বাস তার উপর পুরাতন নিয়মের মধ্যে সেই সমস্ত ভবিষ্যৎবাণীর উপর লোকেরা বিশ্বাস করেছে। আমরা সিমিয়নের কথা জানি, সিমিয়ন বিশ্বাস করে অপেক্ষা করেছিল এবং শিশু যিশুকে জেরুসালেম মন্দিরের মধ্যে কোলে নিয়ে বলল, হে এই হে ঈশ্বর, হে প্রভু, এখন তোমার দাসকে শান্তিতে গমন করতে দাও। কারণ সেই ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। সো আমরা সেই প্রাথমিক যুগে সেই লোকেরাও তো সেই ত্রাণকর্তার আগমনের জন্য অপেক্ষা করছিল এবং তারা বিশ্বাস করেছে। কারণ যীশু খ্রিস্ট যে রক্ত তিনি সেচন করেছেন, আগত অনাগত, আজকে থেকে আরো পরে যারা জন্মগ্রহণ করবে সেই তাদের জন্যও তিনি রক্ত ঢেলে দিয়েছেন, যারা তার উপর বিশ্বাস করবে, ইমান আনবে, তারা সকলেই বিশ্বাস পূর্বক তারা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। এটাই হচ্ছে বিশ্বাসের নিশ্চয়তা। সুতরাং আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি আমাদের অপরাধের জন্য, যেমন যোহন এক অধ্যায় নয় পদের মধ্যে সেই কথা লেখা রয়েছে যে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক রূপে আমাদের সকল অপরাধ মোচন করেন এবং আমাদের অধার্মিকতা হইতে তিনি আমাদেরকে শুচি করেন। সুতরাং আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করি এবং আমরা পাপ ক্ষমা পাই এবং আমাদের অধার্মিকতা তিনি আমাদের শুচি করবেন, আমাদেরকে পবিত্র করবেন, যেন আমরা ঈশ্বর উদ্দেশ্যে আমরা জীবনযাপন করতে পারি, তার উপর সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ ইমান রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং আমরা তাকে যে পোস্টটি আমি করেছিলাম যে আমরা যেন তাকে সামনে রাখি। আমরা যদি তাকে সামনে রাখি, তার উপর আমাদের জীবনের সমস্ত ভার অর্পণ করি, সমর্পণ করি, তাহলে তিনি আমাদের আহ্বান শুনবেন। অন্ধবর্তীময় যেমন চিৎকার করছিল, আমরাও সেইভাবে চিৎকার করে প্রভুকে ডাকি, প্রভু তিনি মুখ ফিরে তাকাবেন এবং আমাদের প্রার্থনা
শুনবেন,
শুনবেন। আমেন। জয় যীশু। আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, এই পাঠের মধ্যে আমরা তোমার প্রতিজ্ঞা এবং সেই প্রতিজ্ঞা বিষয়ে যে সমস্ত নিশ্চয়তার বিষয় আমরা তোমার বাক্যের মধ্যে দেখেছি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন সত্যি সত্যিকার ভাবে আমরা তোমার একজন সন্তান হিসেবে, শিষ্য হিসেবে আমরা তোমার উপর বিশ্বাস করে তোমাকে আমাদের জীবনের প্রথম এবং প্রধান স্থান দিয়ে আমরা তোমার উপর নির্ভর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, তোমার আদেশ তোমার বাক্য আমরা পালন করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা যীশু তোমার পবিত্র নামে চাই। আমেন।